ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আনিস আহমেদ শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ থাকছে রোহিঙ্গা প্রসঙ্গে জাতিসংঘে বাংলাদেশের বক্তব্য।
মিয়ানমার থেকে আর কোনো শরণার্থী নিতে পারবে না বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ।
মোহাম্মদ শামসুল আলম চৌধুরীর বই দি মেকিং দ্য ওয়েলথ অফ দ্য নেশনস নিয়ে একটি সাক্ষাৎকার।
বাস্তব অর্থে পৃথিবীতে মানুষের জীবন জীবিকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিরাজমান।
তাছাড়া থাকছে পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতে হস্তান্তর প্রসঙ্গে সর্বশেষ খবর। আরও রয়েছে আমাদের নিয়মিত অনুষ্ঠান আলাপনে ভারত পাকিস্তান সংঘাত ও প্রতিক্রিয়া। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে বাংলাদেশ জানিয়েছে যে তারা আর কোনো রোহিঙ্গা শরণার্থী গ্রহণ করতে পারবে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শহীদুল হক বৃহস্পতিবার জাতিসংঘে বলেছেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে পরিষদকে জানাচ্ছি যে মিয়ানমার থেকে আগত লোকজনকে জায়গা দেওয়ার মতো অবস্থা বাংলাদেশের আর নেই। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার যে সমঝোতা চলছে তাতে মিয়ানমার ভুয়া আশ্বাস দিচ্ছে এবং নানা রকম বাধা বিপত্তি দেখা দিচ্ছে। ওদিকে ওয়াশিংটনে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূত বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে তার দেশের আরও সময় প্রয়োজন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
মিয়ানমার থেকে আরও মানুষকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশের আর নাই বলে উল্লেখ করে তিনি মিয়ানমারকে মিথ্যা প্রতিশ্রুতি ও বাধা সৃষ্টির দায়ে অভিযুক্ত করেন। তিনি বলেন, মিয়ানমার সহায়ক পরিস্থিতি নিশ্চিত না করায় একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি। নিরাপত্তা পরিষদে পশ্চিমা রাষ্ট্রগুলো রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিতের গুরুত্ব তুলে ধরে তারা মিয়ানমারের প্রতি আহ্বান জানান, যাতে জাতিসংঘের প্রতিনিধিরা রাখাইনে প্রবেশ করতে পারেন। মিয়ানমারে কর্তব্যরত জাতিসংঘের প্রতিনিধি ক্রিশ্চিয়ান স্নানার বার্গেনার বলেন, রোহিঙ্গাদের ওপর যে মাত্রার নির্যাতন হয়েছে এবং মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ রয়েছে তাতে এটা প্রমাণিত হয় যে রোহিঙ্গা নির্যাতন এ শতাব্দীর সব থেকে ভয়াবহ ঘটনাগুলোর একটি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পাকিস্তানি বন্দী ভারতীয় পাইলটকে আজ মুক্তি দিতে 6 ঘন্টারও বেশি সময় দেরি করল, তবে ইতিমধ্যেই এই হস্তান্তর হয়ে গেছে ওয়াগা সীমান্তে। এ সম্পর্কে সরাসরি আমাদের খবর দিচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী। দীপঙ্কর চক্রবর্তী, আপনি লাইনে আছেন? আমরা অপেক্ষা করছি আপনার কাছে সরাসরি জানার জন্য। জি বলুন।
আমি এইমাত্র ওদের দুদিক থেকে, মানে পিটিভি পাকিস্তান টিভি দেখালো পাকিস্তানের দিক থেকে এবং ভারতীয় টিভি দেখালো ভারতের দিক থেকে, যে অভিনন্দন বর্তমান তিনি গটগট করে হেঁটে এবং রীতিমতো মিলিটারি কায়দায় ভারতের মাটিতে ঢুকলেন। তখন ঠিক 9:22, আর 9:04 তাকে গাড়ি থেকে নামিয়ে ওয়াগা সীমান্তে নিয়ে আসা হয়েছিল। তারপরে গেটের সামনে দাঁড় করানো হলো এবং সেখানে ওই হস্তান্তর প্রক্রিয়াটা চূড়ান্ত পর্যায়ে শেষ হলো। তারপরে অভিনন্দনকে ভারতীয় অফিসাররা গেট খুলে ভেতরে নিয়ে গেলেন এবং তাকে কনভয় করে এখন নিয়ে যাওয়া হচ্ছে অমৃতসরে। অমৃতসরে তার অমৃতসর হচ্ছে পাঞ্জাবের যে সবচেয়ে কাছাকাছি যে শহরটা, সেইখানে তার মেডিকেল চেক আপ হবে, তার শারীরিক অবস্থা কিরকম সেটা দেখা হবে। তারপরে আজকে রাতেই হয়তো তাকে দিল্লিতে পাঠানো নাও হতে পারে, কারণ দিল্লিতে নিয়ে যাওয়ার কথা কিন্তু তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। এমনিতে আমরা যে দেখতে পাচ্ছি তিনি যথেষ্ট মনোবলের সঙ্গে, দৃঢ় মনোবলের সঙ্গে দৃঢ় পদক্ষেপে ভেতরে ঢুকলেন, কিন্তু গত 2.5 দিন ধরে তার উপর মানসিক যে একটা নির্যাতন গেছে, শারীরিক নির্যাতনের কথা বাদই দিলাম, সেটাও গেছে। তার রক্তাক্ত মুখের কথা সবাই দেখেছেন, ছবি সবাই দেখেছেন। সুতরাং এটা একটা হতে পারে যে যদিও তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু এত দেরি হয়ে গেল, দুবার পাকিস্তান সময় পাল্টেছে, একবার 5:30 সময় বলেছিল, তারপর 6:30 সময় বলেছিল, শেষ পর্যন্ত হতে হতে প্রায় 9:30 উনি ভেতরে ঢুকলেন, দেশের তার দেশের মাটিতে পা দিলেন। এবং কলকাতার আমি আকাশেও দেখতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর বাজি ফাটছে সারা ভারতই এখন। একটা উনি
যে অনিশ্চয়তার মধ্যে ছিল সেই অনিশ্চয়তা কেটে গেছে। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য,
ধন্যবাদ।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শুক্রবার গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে মোগাদিশুর রাজধানী। এর একদিন মাফ করবেন সোমালিয়ার রাজধানী, এর একদিন আগে বিদ্রোহীরা রাজধানী মোগাদিশুর ব্যস্ততম দুটি এলাকায় গাড়ি ব্যবহার করে বোমা আক্রমণ চালিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বোমা হামলা এবং বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে অন্তত 20 জন নিহত এবং আরও 40 জন আহত হয়েছে। আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট আল শাবাব জঙ্গি দল ওই আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে। আল শাবাব জঙ্গি দলের মুখপাত্র আব্দি আসিস আবু মুসাব রয়টারকে জানিয়েছেন, তারা মাকা আল মুকাররামা হোটেল দখল করে নিয়েছে এবং সরকারি বাহিনী 3 বার ওই হোটেল ভবনের ভেতরে ঢোকার প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। কিন্তু তিনি বলেছেন, কিন্তু প্রতিবারই আমরা তাদের প্রতিহত করেছি। বৃহস্পতিবার স্থানীয় রাত 8টার সময় গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয় মাকা আল মুকাররামা রাস্তায়। 1 ঘন্টা পরে দ্বিতীয় আরেকটি বোমা হামলা হয় মোগাদিশুর K4 জংশনের কাছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে শুক্রবার সামরিক বাহিনীর একটি প্রধান ঘাঁটিতে তালিবান ভোরে আক্রমণ চালিয়ে অন্তত 25 জন সেনাকে হত্যা করেছে এবং আরও অনেককে জিম্মি হিসেবে আটক করে নিয়ে গেছে। আফগান কর্মকর্তা এবং তালিবান সূত্র থেকে জানানো হয়েছে যে হেলমান্দ প্রদেশের সোরাব ঘাঁটিতে বিদ্রোহীরা সামরিক বাহিনীর পোশাক পরে ভারী অস্ত্রশস্ত্র সহ এবং আত্মঘাতী বোমারুরা অতর্কিতে হামলা চালিয়েছে। বাংলাদেশে পুরনো ঢাকা থেকে রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদের মাসব্যাপী অভিযান শুরু হয়েছে। 21টি স্থাপনার গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ওদিকে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন শুক্রবার সকালে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 70 জনে। 19 জনের মৃতদেহ চিহ্নিত করা যায়নি, তাদের পরিচয় শনাক্তকরণে DNA পরীক্ষার কাজ এখনও চলছে। তবে উদ্বিগ্ন আত্মীয় স্বজন মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে কিনা তা জানতে প্রতিদিনই ভিড় করছেন ঢাকা মেডিকেলে। এদিকে পুরনো ঢাকা থেকে রাসায়নিক গুদাম এবং কারখানা অপসারণে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের নেতৃত্বে 14টি সরকারি সংস্থার মাসব্যাপী যৌথ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত 21টি স্থাপনার বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সিটি কর্পোরেশন কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন উচ্ছেদ অভিযানকালে সংবাদ মাধ্যমকে বলেন,
পানি বিদ্যুৎ গ্যাসের সংযোগ ততদিন পর্যন্ত বিচ্ছিন্ন থাকবে যতদিন পর্যন্ত তারা এখান থেকে সরে নিয়ে না যাবে।
এদিকে পুরনো ঢাকা থেকে রাসায়নিক অপসারণের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন নাগরিক সমাবেশ করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সিঙ্গাপুর যুক্তরাষ্ট্রের কাছ থেকে 4টি অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 ক্রয় করবে। এর আগে তারা F-16 মডেলের যুদ্ধবিমান কেনার কথা ছিল সিঙ্গাপুরের, মাফ করবেন, কিনেছিল। সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন শুক্রবার যে এখনও যুদ্ধবিমানের মূল্য নির্ধারণ করা হয়নি। লকহিড মার্টিন কোম্পানির জেট বিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন যে F-35 সুপারসনিক বিমানের মূল্য মোটামুটিভাবে $90 মিলিয়ন থেকে $115 মিলিয়ন হতে পারে। প্রায় 1 দশক আগে সিঙ্গাপুরের সামরিক বাহিনী আমেরিকার তৈরি F-16 যুদ্ধ বিমানগুলো কিনেছিল এবং ওগুলো পরিবর্তন করেই তারা অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান কিনবে। কথিত ইসলামিক স্টেট জঙ্গিরা শুরুতে যেমন হিংস্র ছিল, এখন আবারও পরাজয়ের আগের মুহূর্তে তারা হিংস্রতা অবলম্বন করছে। সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, তারা আইসিসকে খুব দ্রুত পরাস্ত করতে পারছে না, কারণ যুদ্ধে যারা লিপ্ত নয় এমন লোকজন আহত হতে পারে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে এখনও কোনো জায়গায় আইএস বিদ্রোহীরা রয়েছে। পাকিস্তানে অবস্থিত আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান ডক্টর থমাস গার্টনার জানিয়েছেন যে পাকিস্তানের খরা কবলিত এলাকায় পুষ্টির অভাব এবং রোগ ব্যাধি চরম আকার ধারণ করেছে। মহিলা এবং শিশুরা সবচাইতে ঝুঁকির মুখে রয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। তাছাড়া এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক ফ্যান পেজেও। বিশ্ব অর্থনীতি নিয়ে একটি ব্যতিক্রমী গবেষণা গ্রন্থ হচ্ছে রিমেকিং দ্য ওয়েলথ অব দ্য নেশনস। এর লেখক মোহাম্মদ শামসুল আলম চৌধুরী, যিনি পেশায় একজন কূটনীতিক। তাঁর এই বইয়ে একদিকে যেমন ধনী ও দরিদ্র দেশের সম্পদের পার্থক্য নিরসনের কথা বলেছেন, অন্যদিকে তেমনি প্রশাসনিক ও রাজনৈতিক বিশ্লেষণও করেছেন, কয়েকটি দেশের উদাহরণ উল্লেখ করেছেন। মোহাম্মদ শামসুল আলম চৌধুরীর সঙ্গে কথা হচ্ছিল তাঁরই বই নিয়ে। জনাব মোহাম্মদ শামসুল আলম চৌধুরী, সম্প্রতি প্রকাশিত অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক আপনার বইয়ের নাম হচ্ছে রিমেকিং দ্য ওয়েলথ অব দ্য নেশনস। কেন এই নামকরণ, এটা বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন?
দেখুন, সৃষ্টিকর্তা সব মানুষকে সমান মেধা দিয়ে সৃষ্টি করেছে। আজ ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সব দেশে পর্যাপ্ত সম্পদ রয়েছে, সেই হিসাবে পৃথিবীর সব দেশের অর্থনীতির মান একই রকম হওয়া উচিত। কিন্তু বাস্তব অর্থে পৃথিবীতে মানুষের জীবন জীবিকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিরাজমান, যা মূলত অর্থনৈতিক বিভেদের জন্যই হয়েছে। দেখুন, নিম্ন আয়ের দেশ বুরুন্ডি বা সিয়েরা লিওনের একজন মানুষের জীবনযাত্রার মান লুক্সেমবার্গ, আমেরিকা বা অন্য কোনো উচ্চ আয়ের দেশের মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আবার চিন্তা করুন, নিম্ন আয়ের দেশের মানুষগুলো যখন উচ্চ আয়ের দেশে মাইগ্রেট করে, তখন কিন্তু উক্ত ব্যক্তির জীবন জীবিকার মান বদলে যায়। প্রশ্ন হল, রাতারাতি উক্ত ব্যক্তির যোগ্যতা বা গুণাবলীর মধ্যে এমন কি ঘটল যে তার জীবনের মান বদলে গেল? এমন কি হলো যে তার বাৎসরিক গড় আয়ের পরিমাণ $220 মার্কিন ডলারের পরিবর্তে $50,000 মার্কিন ডলার হয়ে গেল? এই প্রশ্নগুলোর উত্তর আপনি পেতে পারেন রিমেকিং দ্য ওয়েলথ অব দ্য নেশনস। পৃথিবীর 184টি দেশের অর্থনীতি পর্যালোচনা করলে দেখবেন যে মাত্র 53টি দেশ উচ্চ আয় সম্পন্ন, অপর 53টি দেশ উচ্চ মধ্যম আয়ের দেশ, 51টি নিম্ন মধ্যম আয় ও 27টি দেশ নিম্ন আয়ের দেশ, যাদের মাথাপিছু গড় আয় $84,000 নিচে। প্রাকৃতিকভাবে সব মানুষ সমানভাবে সৃষ্ট, আর সব দেশেরই প্রাকৃতিক সম্পদ থাকলেও অতি গুরুত্বপূর্ণ কিছু ইকোনমিক ইন্ডিকেটরের উন্নয়নের অভাবে প্রায় 78টি দেশের অর্থনীতি অত্যন্ত দুর্বল। উন্নত অর্থনীতির দেশগুলোর সফলতা ও দুর্বল অর্থনীতিগুলোর ব্যর্থতার কারণসমূহ নির্ণয় করতে আমার দীর্ঘ গবেষণার ফসল হচ্ছে এই বইটি। সংক্ষেপে, রিমেকিং দ্য ওয়েলথ অব দ্য নেশনস এর মাধ্যমে আমি দুর্বল অর্থনীতিগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য নতুন 3টি বিষয় উদ্ভাবন করেছি। সেগুলো হলো, একটি আধুনিক অর্থনৈতিক ফর্মুলা, সর্বোত্তম নেতৃত্ব নির্বাচনের জন্য গ্লোবাল লিডারশিপ ইন্ডেক্স, আর আমলাতন্ত্রের মানোন্নয়নে ব্যুরোক্রেসি ইন্ডেক্স বা আমলাতন্ত্রের সূচক। বইটিতে দেয়া সূত্র বা ধারণাগুলো যে কোনো দুর্বল অর্থনীতির বা নিম্ন আয়ের দেশ অনুসরণ করলে বদলে যাবে সে দেশের সার্বিক অর্থনীতি। তাই আমি বইটির নামকরণ করেছি রিমেকিং দ্য ওয়েলথ অব দ্য নেশনস।
বাহ, চমৎকার। আমরা জানি আপনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে MBA করেছেন, এর আগে চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ভিন্ন বিষয়ে পড়াশোনা করেছেন। তো অর্থনীতির নানান তত্ত্বকথা নিয়ে বই লেখার উৎসাহ আপনি কোথা থেকে এবং কিভাবে পেলেন?
ছোটবেলা থেকেই আমি চিন্তা করতাম অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে। আমি স্পষ্টভাবেই বুঝতে পেরেছি যে ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রীয় পর্যায়ে অর্থ কত বেশি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে লেখাপড়া করার সময় আমি অর্থনীতি ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আরও বেশি আগ্রহী হয়ে উঠি, আর তখন থেকেই এ বিষয়ে গবেষণা শুরু করি। বলতে পারেন রিমেকিং দ্য ওয়েলথ অব দ্য নেশনস আমার এই গবেষণারই ফসল।
আপনার এই বইয়ে অর্থনৈতিক বিষয়ক বেশ কিছু উদ্ভাবনী বিষয় রয়েছে। আপনি বলেছেন যে বেশ কিছু তত্ত্ব আছে, বেশ কিছু সূত্র আছে। যেমন ধরেন আপনি আর্টিফিশিয়াল প্রোডাক্টিভিটি বা কৃত্রিম উৎপাদনশীলতার কথা বলেছেন, তো এর মূল স্তম্ভগুলো কি?
প্রযুক্তিগত কারণে বিশ্ব অর্থনীতি বর্তমানে অত্যন্ত প্রতিযোগিতামূলক। আধুনিক বিশ্বে ক্যাপিটালিজম বা সোশ্যালিজম কার্যত সেকেলে বা অবসোলেট হয়ে গেছে বলেই আমি মনে করি। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কমিউনিজম পুরোপুরি ব্যর্থ, সোশ্যালিজমের আবেদন বিফলতায় পর্যবসিত, ক্যাপিটালিজমও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে। প্রতিযোগিতামূলক প্রযুক্তি নির্ভর এ বিশ্বে প্রয়োজন যুগোপযোগী একটি অর্থনৈতিক ফর্মুলা। সংক্ষেপে আর্টিফিশিয়াল প্রোডাক্টিভিটি থিওরি হচ্ছে জি বা ইকোনমিক গ্রোথ সমান সমান হিউম্যান ক্যাপিটাল এইচ প্লাস গভর্নমেন্ট পলিসি পি। এর অর্থ হচ্ছে একটা দেশের অর্থনীতি নির্ভর করে সে দেশের মানব সম্পদের মান আর সরকারের অর্থনীতি ও কর্মপন্থার উপর। আমি বিভিন্ন উচ্চ আয়, মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোর উপর গবেষণা করে বেশ কিছু বিষয় আবিষ্কার করেছি যে বিষয়গুলো আসলে একটি দেশের বা জাতির অর্থনৈতিক উন্নয়নের মূল স্তম্ভ হিসাবে বিবেচনা করা যেতে পারে। বিষয়গুলো ধরুন নেতৃত্ব, গণতন্ত্র, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, গণমুখী আমলাতন্ত্র, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা ও লক্ষ্য, উন্নত ইজ অব ডুইং বিজনেস, আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সুদের হার, রাজনৈতিক স্থিতিশীলতা, পর্যাপ্ত বিদেশি বিনিয়োগ ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। খুব সহজ ভাষায় বইটি প্রমাণ করেছে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখিত স্তম্ভগুলো কত বেশি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল।
হ্যাঁ, আপনি নেতৃত্বের প্রসঙ্গ বলেছেন, আপনি নেতৃত্বের কথা বলেছেন, এর একটা ইন্ডেক্সের কথা বলেছেন। তো এই যে গ্লোবাল লিডারশিপ ইন্ডেক্স বলে একটা নতুন বিষয় আপনি উল্লেখ করেছেন, সেটা কিভাবে বিশ্ব রাজনীতিতে গুণগত মানের পরিবর্তন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে?
দেখুন, অ্যাডাম স্মিথের ক্যাপিটালিজম ও কার্ল মার্ক্সের কমিউনিজম এ দুটো ফর্মুলায় সৃষ্টি হয়েছিল দুটো বিশেষ ঘটনার প্রেক্ষাপটে। লক্ষ্য ছিল বিজয়ী গোষ্ঠীগুলোকে রাষ্ট্রীয়ভাবে টিকিয়ে রাখা, যা সার্বজনীন হতে পারে না। বর্তমান বিশ্বে একটি দেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে দেশের রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্বের উপর নির্ভর করে একটি দেশের অর্থনৈতিক গতি প্রকৃতি। অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক নেতৃত্ব যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেহেতু আমি গ্লোবাল লিডারশিপ ইন্ডেক্স প্রণয়ন করেছি, যার মাধ্যমে একটি দেশের মানুষ সে দেশের নেতৃত্ব নির্বাচনে সর্বোত্তম ব্যক্তিকেই বেছে নিতে পারে তাদেরকে নেতৃত্ব দিতে। দেখুন, বর্তমানে মানুষ একটি দেশে নেতৃত্ব নির্বাচন করে প্রাথমিকভাবে দুটো বিষয়ের উপর ভিত্তি করে, আর সেগুলো হলো ব্যক্তিস্বার্থ আর আবেগ। গ্লোবাল লিডারশিপ ইন্ডেক্সের মূল বিষয় হলো একটি দেশ বা জাতির নেতৃত্ব নির্ধারণ করা উচিত জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে, ব্যক্তিস্বার্থ বা আবেগের উপর নির্ভর করে না। আর এক্ষেত্রে আমি অর্থনৈতিক উন্নয়নকেই প্রাধান্য দিয়েছি। আমি নেতৃত্বের গুণগত মানের মাপক যন্ত্র তৈরি করেছি। আমার এই ফর্মুলার মাধ্যমে একজন মানুষ নেতৃত্ব নির্বাচনে 31টি গুণগত বিষয়ের উপর গাণিতিক উপায়ে নেতৃত্ব নির্বাচনে সর্বমোট 155 মার্কের উপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কম্পেয়ার করে শ্রেষ্ঠ প্রার্থীকে নির্বাচন করতে পারবেন। নির্বাচনের ক্ষেত্রে 31টি বৈশিষ্ট্যগুলোর মধ্যে শিক্ষাগত যোগ্যতা, বয়স, অর্থনীতিতে অবদান, স্বাধীনতা বা জাতীয় পর্যায়ে যুদ্ধে তার বা তার পরিবারের ভূমিকা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে তার ভূমিকা, জনপ্রিয়তা, ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে তার অবদান ইত্যাদি বিষয়গুলো উঠে এসেছে। ভোটারগণ যখন নেতৃত্ব নির্বাচনে আলোচ্য বিষয়গুলো অনুসরণ করে তাদের নেতা নির্বাচন করা শুরু করবেন, তখন রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও এই ম্যাট্রিক্স অনুসরণ করবেন। ফলে গ্লোবাল লিডারশিপ ইন্ডেক্সের আদলে গুণগত পরিবর্তন আসবে বিশ্ব রাজনীতিতে, আর তা অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমরা লক্ষ্য করেছি আপনার বইয়ে আরেকটি বিষয় এসছে, সেটা হলো আমলাতান্ত্রিক সূচক, এবং যখন আপনি নেতৃত্ব সূচকের কথা বলছেন, এই রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি আমলাতন্ত্র প্রায় প্রতিটি দেশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই আমলাতান্ত্রিক সূচক বা বিউরোক্রেসি ইন্ডেক্স প্রণয়নের মাধ্যমে আপনি আসলে ঠিক কী অর্জন করতে চেয়েছেন?
জি, ঠিকই বলেছেন। দেখুন, একটি দেশের জাতীয় নীতিমালা বা ন্যাশনাল পলিসি তৈরি করে সে দেশের রাজনৈতিক নেতৃত্ব, আর পলিসিসমূহ বাস্তবায়নে মূল ভূমিকা রাখে সে দেশের আমলাতন্ত্র। আমার গবেষণাভিত্তিক বই রিমেকিং দ্য ওয়েলথ অব দ্য নেশনস প্রমাণ করেছে, একটি দেশের আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি সে দেশের অর্থনৈতিক উন্নয়নে কত বেশি গুরুত্বপূর্ণ। ব্যুরোক্রেসি ইন্ডেক্সের মাধ্যমে আমি একটি দেশের আমলাতন্ত্রকে দুভাগে বিভক্ত করেছি, পজিটিভ আর নেগেটিভ, যা পৃথিবীতে একটি নতুন ধারণা। এখানে একজন পাঠক দেখবে যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে সে দেশের আমলাতন্ত্রের উপর নির্ভর করে। ব্যুরোক্রেসি ইন্ডেক্স এ আপনি দেখবেন পৃথিবীর সকল উন্নত ও উচ্চ আয়ের দেশগুলোর ব্যুরোক্রেসি এর সবাই পজিটিভ, আর এটা সম্পূর্ণ উল্টো নিম্ন আয় বা উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে। আমার উদ্দেশ্য হলো উন্নত বা উচ্চ আয়ের দেশগুলোর আমলাতন্ত্র থেকে যাতে নিম্ন আয়ের দেশগুলো প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করে তাদের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে।
লক্ষ্য করছি যে আপনার বইয়ে একদিকে যেমন তাত্ত্বিক কথা আছে, তেমনি এক ধরনের প্রায়োগিক দিকও নির্দেশনাও আছে। তো এই বইটি 2018 সালে বাজারে এসেছে। বইটি সম্পর্কে অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা কিংবা কোনো প্রতিষ্ঠান ঠিক কী রকম প্রতিক্রিয়া দেখিয়েছে বলে আপনি জানেন?
বর্তমানে অ্যামাজন, বার্নস অ্যান্ড নোবেল, ইবে, ওয়ালমার্ট, গুগল বইটি বিক্রি করছে সারা পৃথিবী জুড়ে। বইটি ইতিমধ্যে দুটি খ্যাতনামা আন্তর্জাতিক পুরস্কারের জন্য শর্টলিস্টেড হয়ে গেছে। আপনি খুশি হবেন, সেগুলো হলো এরিক হ্যাফার অ্যাওয়ার্ড আর প্যাসিফিক বুক অ্যাওয়ার্ড। এছাড়াও আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয় বইটিকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও ইন্টারন্যাশনাল বিজনেসের ছাত্রদের জন্য টেক্সট বুক হিসাবেও বিবেচনা করছে। আমেরিকার অন্যতম বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আই আর আই পৃথিবীতে ইয়াং লিডারশিপদেরকে ট্রেনিং করিয়ে থাকে। IRI ট্রেনিং মডিউলে গ্লোবাল লিডারশিপ ইন্ডেক্সকে অন্তর্ভুক্তির জন্য সক্রিয়ভাবে বিবেচনা করছে। আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণও বইটির প্রশংসা করেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওয়াকিমোতো বইটিকে ইতিমধ্যে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে টেক্সট বুক হিসাবে বিবেচনা করার জন্যও সুপারিশ করেছে।
2017 সালে আপনার আরও একটি বই, আমরা জানি, দ্য ড্রিম অফ মাই লাইফ প্রকাশিত হয়। তো সেই পরিপ্রেক্ষিতে জানতে চাইছি যে সামনে আর কোনো বই প্রকাশের কি পরিকল্পনা আছে আপনার?
পৃথিবীতে শান্তি, সহনশীলতা, মানবতার উন্নয়নের লক্ষ্যে আমার প্রথম বই দ্য ড্রিম অফ মাই লাইফ প্রকাশিত হয়েছিল। এবছরের মধ্যে আমি দুটো বই প্রকাশনার লক্ষ্য নির্ধারণ করেছি। বইগুলো হলো আমেরিকাতে ডিপ্লোম্যাট হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে শিক্ষণীয় বিষয়গুলোর উপর ভিত্তি করে মাই ডিপ্লোমেসি ইন ওয়াশিংটন ডিসি, আর আরেকটি বই হলো বাংলাদেশের অন্যতম হৃদয় বিদারক একটি ঘটনার উপর ভিত্তি করে একটি বই মানুষ দেখেছি মানুষ দেখিনি। ইংরেজি ভাষাতে বইটি প্রকাশিত হবে দ্য ম্যান উইদাউট হিউম্যানিটি নামে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আমাদের এই সময় দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে আমরা প্রত্যাশা রাখছি আপনার প্রকাশিত বইয়ের সার্থকতা সফলতা সম্পর্কে।
আপনার মাধ্যমে ভয়েস অফ আমেরিকার সম্মানিত সকল শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবং এখন শুরু হচ্ছে আরেকটি কলিং শো, যথারীতি আলাপন। আজকের বিষয় ভারত পাকিস্তান সংঘাত ও প্রতিক্রিয়া। সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
ধন্যবাদ আনিস ভাই। অনেক ধন্যবাদ আনিস। আর আমরা তো শুরু করতে যাব ভারত পাকিস্তান বিরোধ, যেটা উত্তেজনা চলছিল গত কয়েকদিন ধরে, এবং আজকে কিছুটা একটা অনুকূল পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে সেলিম।
হ্যাঁ, কিছুক্ষণ আগে।
তবে তার আগে আমরা শ্রোতাদের জানিয়ে দিই যে আমাদের প্যানেলে কারা রয়েছে।
আমাদের প্যানেলে আছেন দুজন, বাংলাদেশ থেকে একজন, ভারত থেকে একজন। বাংলাদেশ থেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর আমেনা মহসিন। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর কলকাতা থেকে আবার যোগ দিয়েছেন সুমন ভট্টাচার্য, তিনি একজন সিনিয়র সাংবাদিক। সুমন ভট্টাচার্যও যুক্ত হয়েছেন।
আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় করে যোগ দেওয়ার জন্য। নমস্কার। আর শ্রোতাদের এবং দর্শকদের জানাচ্ছি আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিছুক্ষণ আগেই আপনারা কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর খবরে জেনেছেন যে অভিনন্দন বর্তমানকে পাকিস্তান মুক্তি দিয়েছে, এবং এটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি শুভেচ্ছার নিদর্শন হিসেবে ইমরান খান পার্লামেন্টে বলেছিলেন বৃহস্পতিবার যে যুদ্ধ নয়, আমরা শান্তি চাই, যুদ্ধ যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে। তো তারপরে তিনি ঘোষণা করেছিলেন যে অভিনন্দনকে মুক্তি দেওয়া হবে পার্লামেন্টে। তো
এই বিষয়টি নিয়ে মানুষের, বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং ভারতের তো বটেই, উপমহাদেশের মানুষের প্রবল আগ্রহ,
কারণ দক্ষিণ এশিয়ায় সব জায়গাতেই আছে।
হ্যাঁ, কারণ এই অনুষ্ঠান শুরু করতে না করতে অসংখ্য মানুষ আমাদের ফেসবুকে এবং টেলিফোন লাইনে যোগ দিয়েছেন প্রশ্ন করবার জন্য, কিন্তু তাদের কাছে না গিয়ে আমার মনে হয় প্রথমেই সুমন ভট্টাচার্যকে দিয়ে আগে শুরু করি, যে ইতিমধ্যেই হস্তান্তর হয়েছে যে পাইলট ছিলেন পাকিস্তানে।
অভিনন্দন,
হ্যাঁ, অভিনন্দন জানাচ্ছি, এবং আপনি বলবেন সার্বিক অবস্থা কি, এটার প্রতিক্রিয়া কি ভারত জুড়ে?
দেখুন, ভারত জুড়ে এটার তো একটা ভালো প্রতিক্রিয়া রয়েছে। সবাই মনে করছে যে ভারতের তরফ থেকে এটা একটা বড় কূটনৈতিক জয়। কিন্তু ভারতের যেটা বড় প্রশ্ন, বা যে প্রশ্নটা ভারত সরকার বারবার সামনে আনতে চাইছে, যে এর পরে কি পাকিস্তানের বিরুদ্ধে যেটা মূল অভিযোগ, অর্থাৎ পাকিস্তান বিভিন্ন বিষয়ে সন্ত্রাসবাদীদের মদত দেয়, সেইটা বন্ধ হবে কিনা,
তো সেটা তো এখন মানে অপেক্ষা করতে হবে দুই পক্ষকেই। কারণ আমরা যেমন এর আগেও আলোচনা করেছি যে এবারে দেখা গেছে যে বিভিন্ন দেশ এবং খোদ যুক্তরাষ্ট্র এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নেপথ্যে। আমরা জেনেছি যে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পম্পেও এবং অস্থায়ী নির্বাহী যিনি অস্থায়ী যিনি আছেন প্রতিরক্ষামন্ত্রী সেনাহান, তিনি নিজেও এবং অন্যান্য কর্মকর্তারাও পাকিস্তান ভারতের সাথে যোগাযোগ করেছিলেন যে এটা যেন নিষ্পত্তি করা হয় এই উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই একটা সমঝোতার মাধ্যমে, এবং কোনো যুদ্ধংদেহী মনোভাব যাতে গ্রহণ করা না হয় সেরকমই তাদের মানে অনুরোধ বা আবেদন ছিল। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এক পর্যায়ে বিদেশে থাকলেও তিনি বলেছিলেন যে শান্তিপূর্ণভাবে এই উত্তেজনার সমাধান হবে, সেটা সে বিষয়ে তিনি আশাবাদী। তা এখন হচ্ছে যে দেশের মানুষ, দুই দেশেরই মানুষ, আর আপনি সুমন যেটা বললেন যে পাকিস্তানের মনোভাবটা আগামীতে কী হবে, অনুকূল হবে কি না, আর কী সুরাহা তারা করতে চায়, এবং সন্ত্রাসবাদ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দেখা যাচ্ছে, শুধু ভারত পাকিস্তান।
আমি শুধু রোকেয়া আপা একটা কথা মনে করিয়ে দিতে চাইব। অনেকেই এটা বলছেন যে এটা ইমরান খানের একটা গুডউইল বা শুভেচ্ছা মেজার। আমাদের মাথায় রাখতে হবে 1971 সালে যেদিনকে পাক জেনারেল রিয়াজি আত্মসমর্পণ করেছিলেন, সেদিনকে ভারতের হাতে 71,000 পাকিস্তানি সেনা বন্দী ছিল। তো আরো 70,000 বার পাকিস্তানকে এরকম গুডউইল জেস্টার দেখাতে হবে।
ধন্যবাদ এটা বলার জন্য। হ্যাঁ, অনেকেই সেটা ভাবতেই পারেন, কারণ এটা একদিক একটি ছোট্ট উদাহরণ দিয়ে তো আর সব কিছু মিটমাট করা যায় না, সেটা আমরাও জানি। তো আমি প্রফেসর আমেনা মহসিনের কাছে আসি।
পাকিস্তানের গত 40 বছরের যা ইতিহাস, বাংলাদেশে পাকিস্তান যা করেছে 71-এর স্বাধীনতা যুদ্ধের সময়, সেগুলো তো কেউ ভুলে যেতে পারবে না।
না, সেটা তো উচিত নয় ভুলে যাওয়া। তো আমি প্রফেসর আমেনা মহসিনের কাছে আসব এ বিষয়ে, তার এই মুহূর্তের বক্তব্য কি?
না দেখুন, আমি ব্যক্তিগতভাবে পুরো ঘটনাটাকে যেভাবে দেখছিলাম, আমার প্রথম থেকে এই পজিশনটা ছিল যে এটা একটা সময় সে ডিএসকেলেট হয়ে যাবে, কারণ আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে এরকম ধরনের বেশ কিছু ঘটনা লক্ষ্য করছি, বাট এবারে তো একটু বেশি পর্যায়ে চলে গেছিল, মাত্রাটা একটু বেশি ছিল। বাট আমার পজিশন এটাই ছিল যে এটা একটা আলটিমেটলি একটা যেটাকে আমরা বলি ওপেন ওয়ার বা একেবারে যুদ্ধ ছড়িয়ে যাবে সে ধরনের একটা পর্যায়ে যাবে না। সেটা একটা মূল কারণ যে দুটো মানে সামহাও আমাদের মনে হয়, আমি আমার বিশ্লেষণ থেকে আমি যা দেখতে পারি, মানে পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া দে লাভ টু হেট ইচ আদার, এরকম ধরনের একটা পরিস্থিতি আমার মনে হয়। এবং আপনি আমি যেটা লক্ষ্য এটাও আবার লক্ষ্য করি যে একটা লেভেলে কিন্তু পাকিস্তানেরও আমি দেখি, যেহেতু আমি অনেক ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে জড়িত আছি, ওমেনস নেটওয়ার্কের সাথে জড়িত আছি, যখন এই ঘটনাটা ঘটছিল তখন আমি লক্ষ্য করছিলাম, তখন আমি দেশের বাইরে ছিলাম এবং একটা রিজনাল মিটিং, ওখানে পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে অনেক নারীরা এসেছিল এবং তারা কিন্তু এক ধরনের স্টেটমেন্ট ইস্যু করার চেষ্টা করছিল যেন একটা সমঝোতা হয়। তো ওই জায়গাগুলোতে তারপরে যেহেতু এরা দুটো দেশের মধ্যে মানে ওই যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটিটা আছে সবকিছু বিশ্লেষণ করে একটা ট্রেন্ড আপনি যদি অ্যানালিসিস করেন তাহলে কিন্তু ধরা পড়ে। এবং সামনে ভারতের নির্বাচন আছে, ইমরান খানও খুব একটা শক্তিশালী পজিশনে নেই, এগুলোকে আপনি ফ্যাক্টরগুলোকে মাথায় রাখতে আমরা মানে আজ করতে পারছিলাম যে এটা এই দিকেই এগিয়ে যাবে।
হ্যাঁ, এটা মানে উত্তেজনাটা আর বাড়ানো হবে না। এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ ছিল এই কারণে যে পাকিস্তানের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বলা হয় যে পাকিস্তান থেকে শুরু করে সন্ত্রাসবাদ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দক্ষিণ এশিয়া ছড়িয়ে পড়ছে এবং সেটা যুক্তরাষ্ট্রের জন্য তো অবশ্যই, অন্যান্য দেশ যারা আছে আন্তর্জাতিক পর্যায়ে যেসব সংগঠন সংস্থা এবং দেশ আছে শক্তিধর দেশগুলো, এই দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিরোধ সন্ত্রাসবাদে মদত যোগাতে পারে।
আমি আপনার সাথে অবশ্যই একমত যে সেই জায়গাগুলোতে আমার মনে হয়
একজনের প্রশ্ন আমি বলছি। সিদ্ধার্থ ভট্টাচার্য বলেছেন, সারা বিশ্বে জঙ্গি আতুর ঘর পাকিস্তান, অনেকে বুঝতে পারছে এর শেষ কোথায়। এক মিল্টন মিত্র লিখেছেন, পাইলটকে ছেড়ে দেওয়ার মাধ্যমে কি ভারত যুদ্ধ বন্ধ করবে। দুই আর তিন নম্বর প্রশ্ন আছে, ওনার প্রশ্ন আগে নিয়ে নেই। হ্যালো,
টেলিফোনে যিনি আছেন, হ্যালো হ্যালো
হ্যালো, হ্যাঁ বলুন,
কোন শ্রোতা টেলিফোনে আছেন?
সজল, জি জি,
হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, নাম কি?
আমি সিলেট জগিয়ন্স থেকে বলছি।
হ্যাঁ বলুন, আপনার নাম কি?
আমার নাম সজল বিশ্বাস। সজি,
আচ্ছা আচ্ছা বলুন।
বলছি কাশ্মীরে যে হামলাটা হয়েছে এটা একদম নিঃস্ব হামলা, এখানে তো পাকিস্তানের সবকিছুই হাত আছে আমার মনে হয়। পাকিস্তান এটা যদি চায় তাহলে জঙ্গিগুলো দমন করতে পারবে।
আচ্ছা, এর সঙ্গে আরেকজনের প্রশ্ন যুক্ত করি, চারটা প্রশ্ন হবে। নজরুল ইসলাম নাহিদ লিখেছেন, ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে দিল পাকিস্তান, এক্ষেত্রে ভারতীয় পত্রিকা আনন্দবাজার বলছে এটা তাদের আন্তর্জাতিক চাপের তোপে, আসলে এখানে সত্য কি, পাকিস্তানের উদারতা নাকি ভারতের আন্তর্জাতিক চাপ? তিন চারটি প্রশ্ন হয়ে গেছে। প্রফেসর আমেনা মহসিন
এবং সুমন ভট্টাচার্য দুজনে,
হ্যাঁ দুজন
দুজনের কাছে যাব।
আমি আমি প্রথমে একটা প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি।
জি বলুন।
আপনারা তো ওয়াশিংটনে বসে আছেন, আমেরিকা থেকে কথা বলছেন, আমেরিকাকে তার সবচেয়ে মানে যিনি বড় সন্ত্রাসবাদী আমেরিকা থেকে চিহ্নিত করেছিল সেই বিন লাদেনকে কোথা থেকে তুলে হত্যা করতে হয়েছে, সেটা তো পৃথিবীর অন্য কোন দেশ না, সেটা পাকিস্তানের মধ্যে অ্যাবোটাবাদ। ফলে ভারত কি বললো এটা তো এখানে গৌণ বিষয়, গোটা বিশ্ব জানে যে বিশ্বের সন্ত্রাসবাদীরা পাকিস্তানে আশ্রয় পায়, তারা পাকিস্তানেই মদত পায় এবং তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ঝামেলা করে, ফলে এটা ভারতের বিষয় না। আর যদি এটা মানে পাকিস্তানের উদারতা হতো তাহলে আমি ধারাবাহিক ভাবে উদাহরণ দিয়ে বলতে পারি, কার্গিল যুদ্ধের সময় আমি নিজে কার্গিল যুদ্ধ কভার করেছি, সেই সময় ভারতের তিনজন পাকিস্তানের কাছে বন্দী ছিল, ক্যাপ্টেন সৌরভ কালিয়া যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, অজয় আহুজা যার কপালে গুলি করা হয়েছিল, আর স্কোয়াড্রন লিডার নচিকেতা যাকে 22 দিন বাদে ফেরত দেওয়া হয়েছিল। এই মুহূর্তে গোটা বিশ্বের জনমত, অবশ্যই রোকেয়া আপা যেটা বলেছেন, আমেরিকার চাপ ছিল পাকিস্তানের উপরে যে কোন ধরনের কোন এমন কিছু করো না যেটা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, সেই জন্যই পাকিস্তান বাধ্য হয়েছে 48 ঘন্টার মধ্যে ফেরত দিতে। আপনি যদি দেখেন যে অস্ট্রেলিয়া বা ইউরোপের বিভিন্ন দেশও ফ্রান্সও মাসুদ আজহার, জৈশি মোহাম্মদ এবং লস্করে তৈবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে চাপ দিচ্ছে। ফলে এটা একটা গোটা বিশ্বের জনমত যে পাকিস্তানে কি হচ্ছে সেটা সংযত করতে হবে। এটা ইমরান খান নিজেও জানেন। ইমরান খান যে আলোচনাটায় শান্তির প্রস্তাব দেন সেখানে তিনি বলেন যে আমাদের দেশে কত সন্ত্রাসবাদী হামলা হচ্ছে আমরা নিজেরা জানি। তো এটা পাকিস্তানের নিজের বিষয় যে পাকিস্তান কিভাবে নিজেকে রেক্টিফাই করবে।
প্রফেসর আমিনুল হোসেন,
দেখুন ওনার সাথে আমি একমত। উনি যে কথাটা তুলে ধরলেন যে পাকিস্তানকে কিন্তু তারা কিভাবে সন্ত্রাসবাদকে মোকাবেলা করবে সেটা তাদেরকে অবশ্যই একমত করতে হবে। পাকিস্তানের সন্ত্রাসবাদের যে ইস্যুটা আছে এটা অবশ্যই পাকিস্তানের উপরে একটা মানে চাপ আনতেই হবে। এবং পাকিস্তানের যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিশেষ করে আইএসআই যে রোল এই ব্যাপারে সেগুলোতে তাকে পাকিস্তানের অবশ্যই এক ধরনের রিস্ট্রেইনিং মানে সেই জিনিসটা আনতে হবে। এবং সেখানে আমার মনে হয় যে পাকিস্তানের সিভিলিয়ান গভর্নমেন্ট গুলো যতটা না পারবে তার চেয়ে বেশি আন্তর্জাতিক চাপটাই তাদের উপরে কাজ করবে সেটা আমি মনে করি। এই কারণে আইএসআই যেভাবে শক্তিশালী হয়েছে সেখানে সিভিলিয়ান গভর্নমেন্ট গুলো কতটুকু অটোনমি আছে সেটা একটা দেখার ব্যাপার থেকে যায়। এবং পাকিস্তানের এই আন্তর্জাতিক চাপ তো ভীষণ ভাবে ছিল। আমি যেটা মানে আবারও জোর দিয়ে বলছি যে এই জায়গা থেকে এই অঞ্চলে স্থিতিশীলতা শান্তি আনার জন্য মানে পুরো এই খুব মানে ক্রিটিক্যালি আমাদেরকে সন্ত্রাসবাদের ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে,
মোটা দাগে জঙ্গিবাদের বিরুদ্ধে।
সেটা আছে। আরেকটি বিষয় যেটা সেলিম সবসময় বলা হয় যে দুটি অত্যন্ত ঘনিষ্ঠ মানে প্রতিবেশী দেশ এবং পরমাণু শক্তিধর দেশ, সুতরাং সেখানে সামান্য কিছু ভুল ত্রুটি হলে একটা বিরাট ভয়ঙ্কর তার পরিণাম
প্রতিবেশীদের উপরে বিশেষ করে। আচ্ছা, তবে
সেই জন্য বোধহয় আরো আন্তর্জাতিক মহলের একটা উদ্বেগ ছিল দারুণ এবারের।
আচ্ছা, আরো একটি প্রশ্ন আছে যেটি আমি বিশেষ করে আমাদের এক শ্রোতা করেছেন সুমন ভট্টাচার্যের কাছে, যেটি সেটি হলো যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশ থেকে করেছেন কাফি নামে একজন, একাত্তরে অবদান ভুলবার নয়, তবে পাকিস্তানের সাথে তাদের বিরোধের কারণে বাংলাদেশ ভারত সীমান্তে কড়া নজরদারির কারণ কি?
বাংলাদেশ ভারত সীমান্তে, হ্যাঁ,
বাংলাদেশ মানে ভারতবর্ষকে অন্য সব সীমান্তেই নজরদারি করতে হচ্ছিল। আমি আবার ভারতের মানে ভারতের পরিপ্রেক্ষিতে একবার বলার চেষ্টা করি, যেটা ঢাকা থেকে বিশিষ্ট অধ্যাপিকা বলেছেন যে আপনাদের মাথায় রাখতে হবে যে মানে এর আগে দুবার ভারতের তরফ থেকে উল্লেখযোগ্য পদক্ষেপ দেখানো হয়েছে। একবার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নিজে লাহোরে বাস নিয়ে চলে গেছিলেন, তারপরেই কার্গিল ঘটেছিল। এই যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও নওয়াজ শরীফের নাতনির বিয়ে খেতে চলে গেছিলেন, কিন্তু তারপরেই উড়িতে জঙ্গি হামলায় 12 জন মারা গেছিল। ইট ইজ ভেরি ডিফিকাল্ট মানে পাকিস্তানকে বিশ্বাস করা, কারণ পাকিস্তানের সামরিক বাহিনী কি বলে আর যেটা উনি বললেন আইএসআই কি বলে আর পাকিস্তানের রাজনীতিকরা কি বলে, তিনটে সম্পূর্ণ আলাদা।
তার মানে পাকিস্তানের
পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পাকিস্তান কি চাইছে সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল।
হ্যাঁ, পাকিস্তানের সামরিক বাহিনী আর বেসামরিক সরকার যারা সিভিল সোসাইটি আছেন তারা, সুশীল সমাজ, দেশের জনগণ এই তাদের মতের এবং তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয়ের কিছু অভাব রয়েছে, সেটা বারবারই পরিলক্ষিত হয় বিভিন্ন ঘটনায়, দেশে এবং বিদেশে পাকিস্তানের বিভিন্ন ঘটনায় তার প্রতিফলন আমরা দেখতে পাই। প্রফেসর আমিনা মহসিন, সেলিম ফেসবুক থেকে তুমি
ফেসবুকে আসার আগে আমার মনে হয় একজন অনেকক্ষণ লাইনে আছে।
আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ে নিই
প্রশ্নটা। হ্যালো
হ্যালো
যুদ্ধময় পরিস্থিতি, তো আমরা এই যুদ্ধ এটা চাই না, প্রতিবেশী রাষ্ট্র, ঠিক আছে।
আচ্ছা,
এখানে পাকিস্তান যে সরকার প্রধান ইমরান খান, উনি তো শান্তি প্রস্তাব দিতেছে যে আমরা যুদ্ধ চাই না। তো মোদি সরকার কেন এভাবে যুদ্ধের প্রতি এত আগ্রহ সেটা আমার বোধগম্য না।
মোদী
সরকার কর্ণপাত করছে না সেটা নয়, মোদী সরকার বলেছে যে পাকিস্তান যদি জঙ্গিবাদীদের মদদ দেওয়া বন্ধ করে তারপর আমরা আলোচনা করব, এই কথাটি পরিষ্কার বলা হয়েছে ভারত।
তবে উনি কোনো যুদ্ধ ঘোষণা করেননি। সুমন ভট্টাচার্য আপনি বলুন।
জি জি জি, হ্যাঁ দেখুন, মানে উনি যে প্রশ্নটা তুলছেন যে ভারতের যিনি প্রধানমন্ত্রী হোক, তিনি অটল বিহারী বাজপেয়ী হন, তিনি মনমোহন সিংহ হন, তিনি নরেন্দ্র মোদী হন, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হন বা ইমরান খান হন, তার কথা বিশ্বাস করবেন কি? যখনই বিশ্বাস করা হয়েছে তার এক মাসের মধ্যে এমন কোন ঘটনা ঘটেছে? ধরুন আপনি মনমোহন সিং এর কথা ধরুন, আপনি অটল বিহারী বাজপেয়ী বা নরেন্দ্র মোদীকে যদি বাদ দেন, যদি মনে করেন যে এরা তথাকথিত কট্টরপন্থী হিন্দু দল, মনমোহন সিং তো, মনমোহন সিং তো বিশ্বাস করেছিলেন। তারপরে মুম্বাইয়ের তাজ হোটেলে যখন হামলা ঘটলো তখন কি করতে পারতেন বা মনমোহন সিং? তিনি কি পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা চালাতে পারতেন? যেখানে একটা মুম্বাইয়ের ওরকম একটি হোটেলে অত বিদেশিদের উপর হামলা হলো, সেই হামলার পরে আপনি পাকিস্তানের সঙ্গে কোন ধরনের শান্তি আলোচনা করবেন কি করে? আপনি একটা লোকের, আপনি একটা লোকের সঙ্গে বিশ্বাস করতে চাইছেন আর সেই লোক কি আপনার বাড়িতে মানে বোম ছুটছে? দুটো তো একসঙ্গে চলতে পারেন না। দেখুন ভারতবর্ষ তো পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, সেই জন্য বলিউডের সবচেয়ে জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলী খান, যিনি পাকিস্তানের গায়ক, বা আতিফ আসলাম, পাকিস্তানের এত নায়িকাদেরকে নেওয়া হয় বলিউডের সিনেমার জন্য। কিন্তু তা সত্ত্বেও তো দুদেশের মধ্যে এতটা সাংস্কৃতিক যোগাযোগের পরও তো একটার পর একটা জঙ্গি হামলার ঘটনা ঘটে। মানে আপনি নরেন্দ্র মোদী বা অটল বিহারী, নরেন্দ্র মোদী তো, যদি মনে হয় যে নরেন্দ্র মোদী কেন আলোচনায় বসতে চাইছেন না, নরেন্দ্র মোদী তো নওয়াজ শরীফের বাড়িতে পৌঁছে গেছিলেন, তিনি রাশিয়া থেকে ফেরার পথে সরাসরি বিমান নিয়ে নওয়াজ শরীফের বাড়িতে পৌঁছে গেছিলেন, তারপরেই উড়িতে জঙ্গি হামলায় 13 জন সেনা মারা গেল। তো আপনি কি করবেন? আপনাকে তো নিজের দেশবাসীর কাছে বলতে হবে যে আমি যাকে বিশ্বাস করছি সে আমাকে বিশ্বাসঘাতকতা করছে।
এখন এখানে একটু
এটা তো শুধু ভারতের প্রশ্ন না, আপনি যদি ধারাবাহিক ভাবে দেখেন পাকিস্তানের অর্থনীতিতে পাকিস্তানের যুদ্ধাস্ত্রে সবচেয়ে বেশি সাহায্য করেছে আমেরিকা। আমেরিকা তাকে F-16 বেচেছে, সেই আমেরিকাকে কেন বলতে হচ্ছে পাকিস্তান তুমি তোমার জঙ্গি এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে মদদ দেওয়া বন্ধ করো? সেই আমেরিকাকে কেন অ্যাবোটাবাদ থেকে বিন লাদেনকে তুলে এনে গুলি করে মারতে হচ্ছে? যদি পাকিস্তান এত শান্তির পক্ষে হতো তাহলে তো একটা ঘটনাও ঘটতো না।
আচ্ছা, যে কাশ্মীরের কথা আপা আমি বলছিলাম যে 1947 পর থেকে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে কিছুদিন পরপরই উত্তেজনা হয় এবং এই সাম্প্রতিক এই ঘটনাটিও কাশ্মীর ইস্যু নিয়েই, এবং জয়শ-ই মোহাম্মদ লস্করি তৈবা এই সব জঙ্গিবাদী দলগুলোর সম্পৃক্ততা রয়েছে। তো পাকিস্তান কিন্তু স্বীকার করছে যে হ্যাঁ জঙ্গিবাদী দল এই জয়শ-ই মোহাম্মদের যে প্রধান মাসুদ আজহার পাকিস্তানেই আছে। তো পাকিস্তান কেন ব্যবস্থা নিচ্ছে না এই এদেরকে পত্রিকায় বেরিয়েছে, এয়ার ভাইস মার্শাল আরজিক কাপুর বলেছেন যে একবার অভিনন্দন ভালোভাবে ফিরে আসুক, তারপর পাকিস্তান এবং ইমরান খানের বক্তব্যের জবাব দেবো আমরা। মানে কিছুটা উত্তেজনাকর বক্তব্য মনে হচ্ছে এয়ার ভাইস মার্শালের কথায়। তো এরকম ওই পক্ষ থেকেও বলা হচ্ছে, তো এইভাবে যদি উত্তেজনাকর বা কড়া কথা
দুই পক্ষে যদি কড়া কথা
থাকে তাহলে শান্তিটা আসবে কোত্থেকে?
সেটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। এবং প্রফেসর আমিনুল হোসেন আপনি বলুন যে এই যুদ্ধংদেহী মনোভাব যদি থাকে, হয়তো যুদ্ধ বাঁধবে না কিন্তু যুদ্ধংদেহী মনোভাব অনেক সময় ব্যক্ত করা হয়, তার পিছনে কি কারণ থাকতে পারে?
না দেখুন, এখানে যেটা মানে যে মনোভাবের কথা বলছেন যে অবাক হওয়ার কিছু নেই, কারণ এখানে দুটো দেশকেই তারা তাদের একটা পজিশন গুলো নিচ্ছে, এবং যেটা অনেকটা আমরা বলি না যে আমরা রাজনীতি দিয়ে যখন দুটো অপোজিং ফোর্সেস থাকে, তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিতে থাকে এবং এটা তাদের হয়তো প্রয়োজন হয় তাদের নিজেদের ডোমেস্টিক ইস্যু, মানে তাদেরও তো একটা কনস্টিটিউয়েন্সি থাকে, সেই জায়গাগুলোতে তো তাদেরকে কথাগুলো তারা সেই অবস্থান থেকেই বলে। আমি একটু ফিরে যেতে যাচ্ছি যে প্রশ্নটা আপনারা তুলেছিলেন কাশ্মীরকে নিয়ে, আমার মনে হয় সেই জায়গাটা একটা ইয়ে থেকেই যাচ্ছে এবং সেটা মানে এটা মানে কিভাবে ভারত পাকিস্তান তারা এটা এখানে মানে এটা নিয়ে কথা বলবে, মানে এখানে পাকিস্তানের পক্ষ থেকে এটাকে মানে এবং ভারতের পক্ষ থেকে মানে আছে না যে ধরেন ভারতের পারসেপশন হলো যে এটা একটা সেটেল ইস্যু, কিন্তু পাকিস্তানের পারসেপশন হলো এখানে ডিসপিউটেড আছে এবং মানে আমি তো এটা আমি পাকিস্তানের পারসেপশন নিয়ে কথা বলছি, আমি এখানে আমার কোনো ব্যক্তিগত মতামত আনছি না। তো আমার সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় এখানে কাশ্মীরের জনগণের মধ্যেও আমরা দেখছি বিভিন্ন ধরনের মানে ভাগ আছে এবং বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে, ওপিনিয়ন্স গুলো
শোনা যায়।
তো ওই জায়গাগুলোতে আমার মনে হয় একটা পলিটিক্যাল ডায়ালগের দরকার আছে, এটা কিন্তু একটা রাজনৈতিক সমস্যা, এখানে মিলিটারি সলিউশন হতে পারে না। এই রাজনৈতিক ভাবে এটা কিভাবে রিজলভ করতে হবে সেখানে আন্তর্জাতিক মহলের একটা ভূমিকা আছে, পাকিস্তান এবং ইন্ডিয়া তো আছে, আমার মনে হয় এটা তাদের মধ্যে এটা সমাধান করা দরকার, কারণ এটাকেই এক্সকিউজ হিসাবে নিয়ে যে বিভিন্ন পাকিস্তান থেকে যেটা আমরা বারবার দেখছি কাশ্মীর ইস্যু নিয়ে হচ্ছে এবং এই যে আপনি জৈশে মোহাম্মদ বিভিন্ন ধরনের অর্গানাইজেশন মানে একটা কনটেক্সট তৈরি করে করা হচ্ছে করে দিচ্ছে এই ধরনের একটা সিচুয়েশন, আমার মনে হয় ওই জায়গাগুলোতে ওদের মধ্যে একটা আলাপ আলোচনা প্রয়োজন আছে, আমরা যেটা এরকম ভাবে কন্টিনিউ করতে থাকবে।
আচ্ছা, আমি শ্রোতাদের জানিয়ে দিতে চাই, শ্রোতা দর্শক যারা দেখছেন এবং শুনছেন, আপনাদের যদি কোনো বক্তব্য বা প্রশ্ন থাকে আপনারা সরাসরি স্টুডিওতে টেলিফোন করতে পারেন 2026193062, এখানে টেলিফোন করতে পারেন।
আপনার কাছে তো প্রশ্ন আসছেই আপা, একজন লাইনে আছেন তার কথা আগে শুনে আসি। হ্যালো
হ্যালো, হ্যাঁ বলুন।
আসলে আমি মোহাম্মদ আব্দুল মাতিন, আমি পাঁচকিলকাতা সাতক্ষীরা থেকে বলছিলাম, আমি একজন ছাত্র অবশ্য সাতক্ষীরা সরকারি কলেজের। আমার প্রশ্ন হচ্ছে যে ভারতীয় বিমান বাহিনীর যে উইং কমান্ডার অভিনন্দন পার্থের যে আসলে পাকিস্তান গত বুধবারে তাদেরকে আটক করছিল এবং তার একদিন পর বৃহস্পতিবার পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান তিনি তাকে ছেড়ে দেওয়ার প্রয়াস করেছেন, আসলে এই যে সিদ্ধান্তটা ভারত পাকিস্তানের মধ্যে আসলে ভবিষ্যতে পরিকল্পনা কি করতে পারে, এই সিদ্ধান্তটা কেমন দৃষ্টিতে আপনারা দেখছেন?
অভিনন্দনকে তো মুক্তি দেওয়াই হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে। তো সুমন, আপনি কি বলবেন? সুমন ভট্টাচার্য,
আমি একটা ছোট ঘটনার উল্লেখ করি, সেটা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেরিয়েছে। এই অভিনন্দন তো সেই সময় একটি MiG-21 বিমান চালাচ্ছিল এবং তার সঙ্গে আকাশপথে, আপনি দুই দেশের বক্তব্য যদি শোনেন, আকাশপথে পাকিস্তান বিমান বাহিনীরও একটা সংঘর্ষ হয় এবং পাকিস্তানের একটি F-16 বিমান ভেঙে পড়ে। তো পাকিস্তানের ওই F-16 বিমানটি যিনি চালাচ্ছিলেন উইং কমান্ডার শাহনাজ উদ্দিন, 19 স্কোয়াড্রন শেড দিলেন তাকে, মানে তিনি মানে মানে তিনি ভেঙে পড়ার পর তিনি পাক অধিকৃত কাশ্মীরেই তিনি মানে তিনি নেমে পড়েন প্যারাশুটে, কিন্তু তিনি তাকে ভারতীয় ভেবে সেখানকার লোকজন পিটিয়েই মেরে ফেলে। তো আমি বোঝাতে চাইছি যে এই যে বৈরিতার সম্পর্ক সেটা কত গভীরে রয়েছে, আমরা যতক্ষণ না এই বৈরিতার সম্পর্ক থেকে উত্তরণের চেষ্টা করব, যে একজন বিমান বাহিনীর নামলো তাকে পিটিয়ে মেরে ফেলা হলো, অভিনন্দনের তো ভাগ্য ভালো যে অভিনন্দন বেঁচে গেছেন এবং তাকে ফেরত দেওয়া হয়েছে, কিন্তু ততক্ষণ কিন্তু দুই দেশের সম্পর্কের উন্নতি হবে না। এবং দুই দেশের সম্পর্কের উন্নতি না হলে, যেটা আপনাদের মূল প্রশ্ন ছিল যে দুটি পরমাণু শক্তিধর দেশ তারা যদি এরকম মানে মানে এরকম তাদের মধ্যে উত্তেজনা থাকে তাহলে সবসময় বিপদ হবে। আমি একটা বিষয়ে ডিফার করব, সেটা হচ্ছে যে সমস্যাটার মূল কিন্তু কাশ্মীর নয়। দেখুন, ভারতবর্ষকে বোম্বেতে বিস্ফোরণকে মোকাবিলা করতে হয়েছে, ভারতবর্ষকে বৌদ্ধগয়া বিস্ফোরণকে মোকাবিলা করতে হয়েছে, ভারতবর্ষকে হায়দ্রাবাদে বিস্ফোরণকে মোকাবিলা করতে হয়েছে, এবং এই সব বিস্ফোরণগুলোই যখন ঘটেছে তখন বিভিন্ন সময় ভারতের সাথে পাকিস্তানের আলোচনা চলছিল, ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছিল, এরকম সময়ও ঘটেছে। ফলে যে মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে, আপনি যার সঙ্গে আলোচনা করছেন সে সেই আলোচনায় কতটা আন্তরিক। দেখুন, আমি যতটুকু ইতিহাসকে জানি বা সমকালীন রাজনীতির প্রসঙ্গে জানি, বাংলাদেশেও তো আজকে যুদ্ধাপরাধীদের বিচার যখন হয় তখন পাকিস্তান থেকে প্রতিবাদ আসে। কারণ বাংলাদেশ সরকার যখন কাউকে ফাঁসি দেয় যুদ্ধাপরাধের জন্য, তখন পাকিস্তান বলে না না ও খারাপ লোক ছিল না। তো পাকিস্তানকে প্রথম বুঝতে হবে যে অন্য রাষ্ট্রগুলো যাদেরকে সন্ত্রাসবাদী বা যাকে যুদ্ধাপরাধের জন্য বিচার করছে, নিশ্চয়ই তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, এবং সেই অনুযায়ী রেসিপ্রোকেট করতে হবে। যতক্ষণ না পাকিস্তান এই সত্যটাকে উপলব্ধি করছে, ততক্ষণ কিন্তু অন্য যে কোনো দেশে, সেটা ভারত হতে পারে, সেটা জার্মানি হতে পারে, সেটা আমেরিকা হতে পারে, সন্দেহের চোখে দেখবে পাকিস্তান।
আচ্ছা, ভারত এবং পাকিস্তানের ভিতরে এই যে মানে এত বছরের দ্বন্দ্ব, ভারত এবং পাকিস্তানের যদি সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব দিক দিয়ে বিবেচনা করা হয় তাহলে কোনোভাবে তুলনাই আসে না। কারণ আমি একটি আর্টিকেলে একটু আগে পড়ছিলাম যে ভারত এবং পাকিস্তানের সামরিক তুলনা যদি করা হয় তাতে দেখা যায় যে ভারত হচ্ছে সমরাস্ত্রের দিক দিয়ে বিশ্বের চতুর্থ রাষ্ট্র, আর যেখানে পাকিস্তান হচ্ছে 17তম। ভারতের যে পরিমাণে অস্ত্রশস্ত্র এবং অন্যান্য দেশ হিসাবে
তার ভৌগোলিক অবস্থান,
পাকিস্তান তার তুলনায় অনেক একেবারে কম। শুধুমাত্র একটা জায়গাতে একটু মিল আছে, যেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র ভারতেরও আছে পাকিস্তানেরও আছে, কার কি পরিমাণে আছে এরকম কোনো তথ্য নাই, কিন্তু বলা হয়ে থাকে যে পারমাণবিক,
দুটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ।
হ্যাঁ, তো তারপরেও কেন এই মানে বৈরিতা, কেন এই দ্বন্দ্ব, এটা শেষ হচ্ছে না কেন? আপনি বললেন কাশ্মীর ইস্যু মূল নয়, তাহলে ইস্যু কোনটি?
এবং দিনে দিনে তো বিভিন্ন বিষয় নিয়ে আছে।
পাকিস্তানের যে পাকিস্তানের রাজনীতির ভেতরে যে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের সাথে সম্পর্ক আছে, সেইটা যতক্ষণ না পাকিস্তান রাজনীতির থেকে আলাদা করতে পারবে ততদিন এই ভয়টা থাকবে।
জি, আচ্ছা, একজন
এবং এই এবং এবং এই অভিযোগটা তো শুধু ভারতের নয়। আপনি যদি আফগানিস্তানের ক্ষেত্রে দেখেন, আফগানিস্তানের বর্তমান সরকার এবং আগের সরকারও বারবার বলেছে যে তালিবানদের পেছনে মূল মদত এসছে পাকিস্তান থেকে। তো এটা কিন্তু ভারতের মানে একা ভারতের ক্যাম্পেইন বা ভারতের প্রচার নয়। আপনি যদি আশপাশে ইরান, যেটা পাকিস্তানের আরেকটা প্রতিবেশী দেশ, এক সপ্তাহ আগে ইরানে একটি বিস্ফোরণে 21 জন ইরানের সামরিক বাহিনীর সদস্য মারা গেছে। ইরান পরিষ্কারই বলেছে এটা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা করেছে। তো যদি মানে মানে এটা এটা ইরান বলে, যদি এটা আফগানিস্তান বলে, তাহলে ভারতবর্ষের সমস্যা কতটা ভাবুন।
আচ্ছা, একজন শ্রোতা আছেন, একটু শুনে আসি।
হ্যালো,
দীপক চক্রবর্তী।
সেলিম ভাই, ওকে আপনাকে নমস্কার।
নমস্কার, বলুন।
আমাদের উপর বাংলা থেকে একজন আছেন, সে ভারত থেকে আছেন, সেই আমি তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি। তা আমার প্রশ্ন হচ্ছে, আমরা এই যে দীর্ঘদিন থেকে শুনে আসছি পাকিস্তান এবং যে ভারত, এদের নিয়ে বিশাল একটা দ্বন্দ্ব, দ্বন্দ্বের মাঝখান থেকে যে যুদ্ধ হয়ে গেল, এখন আমাদের একজন পাইলট ওখানে সেই ভারতবর্ষের পাকিস্তানে আছেন, তো উনি অবশ্যই আজকে কালকে উনি ছাড়া পাবেন,
ছাড়া পেয়েছেন দীপক, সবশেষে উনি ছাড়া পেয়েছেন। হ্যাঁ,
যুদ্ধের যুদ্ধের পাশাপাশি এখানে কি ভবিষ্যতে কি কোনো কি, যেমন এদের যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মাঝখান থেকে কোনো কি বাঁধ নির্মাণ করা হবে, এরকম মানে এখানে ঘেরা দেওয়া হবে? যেমন আমরা জানি বাংলাদেশে
আমাদের হাতে কিন্তু সময় নেই, আপনি চট করে বলুন আপনার প্রশ্ন।
আচ্ছা, বুঝতে পেরেছি, যুদ্ধ বন্ধ হবে কিভাবে, এটাই আপনার প্রশ্ন?
এরকম কি পাকিস্তানে কি ঘেরাও কি ব্যবস্থা করা হবে, এবং কি এটা কত নাগাদ? আমার মনে হয় এদের এটা মনে হয় একটা যুদ্ধ হবে, আলোচনা না করা পর্যন্ত এই সমাজটা হবে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আর 2 মিনিট সময় আছে।
দীপক,
আমরা কি মানে বাদ দিব হবে কিনা?
আচ্ছা আচ্ছা আচ্ছা,
নমস্কার।
নমস্কার প্রফেসর আমিনুল মহসিন, খুব সংক্ষেপে
ওর সঙ্গে আমি একটু যুক্ত করি যে এই পাকিস্তান ভারতের টিপিক্যাল যুদ্ধ থামানোর জন্য বিশ্বের কে কি ভূমিকা রাখতে পারে আপনার মতামত?
সময় নেই, প্রফেসর আমিনুল মহসিন।
সরি, আমি কিন্তু ওনার প্রশ্নটা
মানে পাকিস্তান এবং ভারতের মধ্যে এই যে যুদ্ধংদেহী ভাব সারাক্ষণই লেগে থাকে, দ্বন্দ্ব, দ্বিধা, উত্তেজনা, সেটার কি কোনোদিন সুরাহা হতে পারে, কিভাবে?
এবং সুরাহা করতে যুক্তরাষ্ট্র বা বহির্বিশ্ব কোনো ভূমিকা নিতে পারে কিনা?
না দেখুন, আমি তো কথাটা উত্তরটা প্রথমেই দিয়েছি যে অনেকগুলো কনটেনশিয়াস ইস্যুস আছে, এবং সেটার মধ্যে উনি ধরেন যেটা বলছেন রাইটলি উনি পয়েন্ট আউট করছেন সন্ত্রাসবাদ একটা বড় সমস্যা আছে, কিন্তু সন্ত্রাসবাদের আগেও তো এই সমস্যাটা ছিল। আমরা সন্ত্রাসবাদটাকে যদি ধরি, এটা এটা 80-এর দশক থেকে আরম্ভ হয়েছে, মানে যেভাবে আমরা এখন দেখছি সন্ত্রাসবাদকে, তার আগে ভিন্ন প্রেক্ষিতে ছিল, ভিন্ন রূপে ছিল। ওই ইস্যুগুলো আমাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন ইস্যুস গুলো আছে। আমি সেখানে মনে করি যে এটা একমাত্র আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।
ধন্যবাদ।
আমি এটা বিশ্বাসও করি যে এটার জন্য সেই পলিটিক্যাল ওয়েলটা হয়তো পলিটিক্যাল লিডারশিপদের আছে, কিন্তু আমি আবার বলছি পাকিস্তানে আইএসআই এর কথা, মিলিটারির কথা, এবং সেখানে আমার মনে হয় বাইরের দেশে বড় রোল আছে, এবং ভারতেরও পলিটিক্যাল জেলে
আমাদের সাথে এই সময় দিয়ে থাকার জন্য। আর আপনারা যে মন্তব্য বক্তব্য দিলেন সেগুলো আসলে আমাদের শ্রোতারা নিশ্চয়ই উপকৃত হয়েছে জেনে, তাদের অনেক প্রশ্নের জবাব তাদের মিলেছে, এবং আগামীতে আমরা এইসব বিষয় নিয়ে আরো আলোচনা করব। আজকের আলাপন এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর অনুষ্ঠানের এই প্রায় প্রান্তিক সময়ে রয়েছে সংবাদের প্রধান প্রধান অংশ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে বাংলাদেশ জানিয়েছে যে তারা আর কোনো রোহিঙ্গা শরণার্থী গ্রহণ করতে পারবে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শহীদুল হক বৃহস্পতিবার বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে পরিষদকে জানাচ্ছি যে মিয়ানমার থেকে আগত লোকজনকে জায়গা দেওয়ার মতো অবস্থা বাংলাদেশের আর নেই। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার যে সমঝোতা চলছে তাতে মিয়ানমার ভুয়া আশ্বাস দিচ্ছে এবং নানা রকম বাধা বিপত্তি দেখা দিচ্ছে। ওদিকে ওয়াশিংটনে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূত বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে তার দেশের আরও সময় লাগবে। দক্ষিণ ভারতের কন্যাকুমারিকায় এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, গোটা দেশের গর্ব উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাশাপাশি তামিলনাড়ু থেকে মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন, এজন্য দেশকে তিনি গর্বিত করেছে তামিলনাড়ু বলে উল্লেখ করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
কাশ্মীর ও সীমান্ত সন্ত্রাসের কথা তুলে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বহুদিন ধরে ভারত সন্ত্রাসের শিকার, কিন্তু অতীতের সঙ্গে বর্তমানের একটা বড় পার্থক্য রয়েছে। ভারত আর কোনোভাবেই সন্ত্রাসের সামনে মাথা নত করবে না। দেশ এখন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বদ্ধপরিকর, কিন্তু দেশের কিছু রাজনৈতিক দল রয়েছে যারা নরেন্দ্র মোদির বিরোধিতা করতে গিয়ে সেনাবাহিনীর ক্ষমতাকে সন্দেহ করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। উরি হামলার ঘটনা মনে করিয়ে দিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, উরি হামলার পর দেশবাসী দেখেছিল আমাদের সাহসী সেনারা কী করতে পারে। পুলওয়ামা হামলা হলো, আপনারা দেখলেন আমাদের বায়ুসেনার ক্ষমতা কতটা। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত দেশে একাধিক জঙ্গি হামলা হয়েছে। দেশের মানুষ আশা করেছে হামলার মূল চক্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার, কিন্তু কিছুই হয়নি। এবার সেই অবস্থার বদল হয়েছে বলেও মন্তব্য করেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে শুক্রবার সামরিক বাহিনীর একটি প্রধান ঘাঁটিতে তালিবান ভোরে আক্রমণ চালিয়ে অন্তত 25 জন সেনাকে হত্যা করেছে এবং আরও অনেককে জিম্মি হিসেবে আটক করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে কোনো ধরনের সমঝোতা বা চুক্তি ছাড়া ভিয়েতনামে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন শেষ হলেও বস্তুত প্রেসিডেন্ট ট্রাম্প কোরিয়ার নেতার প্রতি কোনো বিরূপ মনোভাব পোষণ করছেন না, বরং কিমকে রিয়াল লিড বা প্রকৃত নেতা বলে মন্তব্য করেছেন। হ্যানয়ে অবস্থিত অবস্থানকালে প্রেসিডেন্ট ফক্স নিউজ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ওই কথা বলেছেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন জর্নিয়াক ভয়টেক। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিসা আহমেদ এবং
তাহিরা কিবরিয়া।
ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.